আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
এসবিএস বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। শুধু গভীর সমুদ্রবন্দর নয়, বাংলাদেশে একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে, এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন ওই এলাকা শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে নয়, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে, সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ব্লু করিডোর প্রসঙ্গে বলেছেন,
বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাই মতো করে দেখতে চাই, এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বুঝি।
এদিকে সম্প্রতি আমেরিকার সঙ্গে হওয়া শুল্ক চুক্তি রাইটস টু ইনফরমেশনের বা RTI-এর আওতায় উভয় পক্ষ সম্মত হলেই জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বাসিরউদ্দিন। জয়পুরহাটে আলুর মূল্য প্রসঙ্গে তিনি জানিয়েছেন এবছর আগের তুলনায় প্রচুর আলু উৎপাদিত হয়েছে, আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়তে পারে, এক্ষেত্রে রপ্তানি একমাত্র উপায়। আলু রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে এবং চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে, বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বাসিরউদ্দিন।
আগামী এক দুই মাসের মধ্যে, এক মাসের ভিতরে হয়তো আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। আমরা চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা TCB-র মাধ্যমে বিতরণের চেষ্টা করছি এখন, এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায়।
এর মধ্যে BBC বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর, অন্তর্বর্তী সরকারের মেয়াদে 3,500 চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন সরকারি হাসপাতালে 10,000 চিকিৎসক এবং 12,000 নার্সের সংকট রয়েছে। চট্টগ্রামে মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশে যেসব মেডিকেল কলেজ সরকারি নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হবে না, সেসব কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন ডাক্তারদের কোনো দল থাকতে পারে না। এছাড়া তিনি জানিয়েছেন ভবিষ্যতে প্রয়োজনীয় 300 রকমের ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন,
বাংলাদেশে হলো একটা, আমার কাছে মনে হয় অ্যাক্সিডেন্টের ডিপো, একের পর এক দুর্ঘটনা। তো এই দুর্ঘটনাগুলোকে যদি আমরা, এবং কারা যাচ্ছে, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, কেউ হাত হারাচ্ছে, কেউ পা হারাচ্ছে, কেউ ব্রেন ইনজুরি হয়ে যাচ্ছে, কেউ স্পাইনাল কর্ড নষ্ট হয়ে যাচ্ছে, তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড় সুযোগ আমাদের সামনে আসলো, এটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পূর্ণ সমর্থনে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লুইস রাষ্ট্রসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেছেন। BBC বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, আলোচনার অন্যতম বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। আবাসিক সমন্বয়কারী বলেছেন রাষ্ট্রসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন সম্পূর্ণ সমর্থন করছে, এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বৈঠকে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশন এবং চলতি মাসে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও পর্যালোচনা করা হয়েছে। ওদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ মফ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন BNP-র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকে আহ্বান জানিয়ে বলেছেন ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি পক্ষ আবার নানা পদ্ধতি, নানা কায়দায় নানা মব সৃষ্টি করছে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেছেন, দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে যদি কেউ ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণই তা প্রতিহত করবে।
এখনো দিল্লিতে বসে আছে, তাই আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আতাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে।
এবার ভারতের খবর। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি 1.0 ছিল অভিন্নতার প্রতীক, জিএসটি 2.0 জোর দিয়েছে সরল ব্যবস্থায়, আর জিএসটি 3.0 নজর দেবে আরো স্বচ্ছতায়, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উল্লেখ্য, গোটা দেশকে এক কর ব্যবস্থার মধ্যে সামিল করতেই 2017 সালে জিএসটি ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, তা নিয়ে নানা সমালোচনা হয়। পরবর্তীকালে একাধিকবার কর কাঠামো বদলেও ক্রেতাদের খুব একটা সুবিধা হয়নি বলে দাবি দেশের বিভিন্ন মহলে, কিন্তু নতুন ব্যবস্থায় ক্রেতাদের আচরণে বদল আসবে বলে মনে করছেন অর্থনৈতিক মহলের একাংশ। তাদের মত, শীঘ্রই বাজারে বিক্রির বাট্টা বাড়বে, ফলে দীর্ঘমেয়াদে এতে অর্থনৈতিক চাকাও ঘুরবে। প্রসঙ্গত, এবারের জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জিএসটি 2.0 তে মূলত দুটি জিএসটির হার চালু হবে 22 সেপ্টেম্বর থেকে, যা কার্যকর করা হবে। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন,
কমন ম্যান আইটেমস সাচ অ্যাজ হেয়ার অয়েল, টয়লেট সোপ, বার্স, শ্যাম্পুস, টুথব্রাশেস, টুথপেস্ট, বাইসাইকেলস, টেবলওয়্যার, কিচেনওয়্যার এন্ড আদার household articles have all come to 5, whether they were in 18 or whether they were in 12. Similarly, reduction of GST from 5% to nil, ultra high temperature milk, the UHT milk, chena or paneer, all the Indian breads will see nil rate. Reduction of GST from 12% or from 18% to 5, isme food items bahut sare hain, namkeen se bhujia hai, sauces hai, pasta hai, instant noodles hai, chocolates, coffee, preserved meat, cornflakes, butter, ghee, ye sab 5% mein aa rahi hai.
এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তিনি কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনের সঙ্গে। সেই কথোপকথনের পর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রকাশ করেছেন উরসুলা। দুই নেতৃত্বের সঙ্গে কথা বলার পর এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে তিনি লিখেছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য IMEEC করিডোর নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ইউক্রেনে যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে যা কিছু পদক্ষেপ করা যায় সে নিয়েও আলোচনা হয়েছে। উরসুলা ভনও এক্স স্যান্ডেলে একই সুরে লিখেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ভারত যেভাবে যোগাযোগ রেখেছে সেই পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছেন। রাশিয়া যেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর পথে হাঁটে সেটা নিশ্চিত করতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে ভারত চায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাক, এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেছেন, জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর জোর দেওয়া হয়েছে। ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জার্মানি সবুজ হাইড্রোজেন খাতেও সহযোগিতার দিকে নজর দিচ্ছে।
We discussed how to increase business, and there it's not just between India and Germany. You know, the minister was good enough to assure me that Germany would put its full weight behind the FTA negotiations with the European Union as well. So bottom line answer is yes, there are big changes underway in the world. Those changes make a very compelling case for a deeper, stronger, wider India-Germany relationship.
এর মধ্যে 2025 সালের আগে ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্ট সম্প্রদায়ের মানুষ পড়োশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ভারতে চলে এসেছেন তারা পাসপোর্ট, ভিসা বা অন্যান্য নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন, কোনো কাগজই তাদের দেখাতে হবে না। 2019 সালের ডিসেম্বর মাসে দেশের সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়েছিল। গত বছর তা আইনে কার্যকর করা হয় শেষ পর্যন্ত, কিন্তু সে সময় 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে চলে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা ছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে একেবারে 2024 সাল পর্যন্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন,
বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে সিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়, কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না।
এরপরেই রাজনৈতিক কারণে বিরোধিতায় সরব হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র এবং মন্ত্রী ডাক্তার শশী পাজা বলেছেন,
CAA will not be allowed. AITC continues to oppose CAA. We know that BJP through is trying to divert. This is a diversionary tactic of the recent order of the Ministry of Home Affairs, which mentions about extension of the date for CAA till December 2025. So CAA will follow NRC, it is their ploy.
আর শেষ খবর, বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে এবার বাংলা অস্মিতার গান বেঁধেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার অপমান নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। গান লেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতাও লেখেন, সে কথা প্রায় সবার জানা। জানিয়েছেন, মোট 1500 কবিতা তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এবারে পুজোয় তার 17টা গান বেরোবে।
আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয়। একটা কলকাতার প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে, ধান থেকে শুরু করে সব শস্য। তার প্রথম লাইনটা, তার গানটা আমিই তৈরি করে দিয়েছি, আমার কাছে এসেছিল। তার প্রথম লাইনটা হচ্ছে, ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ওঠো বজ্রকণ্ঠে গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। এর আগে বিধানসভায় বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে বিশেষ অধিবেশনে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে আক্রমণ প্রতি আক্রমণে বিরোধীর সংঘাত তৈরি হয়। আর সেই উত্তপ্ত পরিস্থিতির পর সেই দিনই বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান তার উপস্থিতিতে গেয়ে শুনিয়েছেন তাঁরই মন্ত্রী ইন্দ্রনীল সেন। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।